শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা 12:00 আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট,
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তিস্তা চুক্তি সম্পাদন এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারতের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট,
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে এবার সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার।
জলবায়ু পরিবর্তন বিষয়ে ঢাকা থেকে নাসরিন হুদা বিথির রিপোর্ট,
এই অংশটা বাংলাদেশে আন্ডার ওয়াটার চলে যাবে এবং তার ফলে হবে 30 মিলিয়ন লোক রিফিউজি হবে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। হংকং সরকার বিচারের জন্য সেখানকার নাগরিকদের চীনে পাঠানোর বিষয়ে সংসদীয় প্রস্তাব স্থগিত করেছে। এই প্রস্তাব সেখানে ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হয়। হংকং এর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম আজ বলেছেন যে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করার আগে সরকার এ ব্যাপারে কোন রকম পদক্ষেপ নেবে না। ওই হস্তান্তরণ প্রস্তাবে সন্দেহভাজন অপরাধীদের মূল চীনা ভূখণ্ডে পাঠানোর বিধান রয়েছে। চীনে পাঠানোর সম্ভাবনা হংকং এর ব্যবসায়ী গোষ্ঠী থেকে শুরু করে আইনের লোকজন এবং গণতান্ত্রিক দলগুলো সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে আতঙ্কিত করেছে, কারণ চীনের বিচার ব্যবস্থা একদম আলাদা ধরনের। এই প্রস্তাবিত আইন নিয়ে সংসদে আলোচনার দিন গত বুধবার হাজার হাজার বিক্ষোভকারী হংকং এর রাস্তায় নেমে আসে। হংকং এর আইনে এই প্রস্তাবিত পরিবর্তন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার বিষয় হয়েছে। চীন তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে এবং হংকং এর এই প্রধানত শান্তিপূর্ণ বিক্ষোভকে দাঙ্গা বলে অভিহিত করেছে এবং বিক্ষোভকারীদের তাদের কথায় সহিংস কর্মকাণ্ড চালানোর জন্য দোষারোপ করে। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক কর্মীদের সূত্রে জানা গেছে যে আজ মোগাদিশুর ব্যস্ত রাস্তায় অন্তত 10 জন নিহত এবং আরও 23 জন আহত হয়েছেন। গাড়ি বোমাটি সংসদের কাছে মাকা আল মোকাররমা রাস্তায় বিস্ফোরিত হয় যখন নিরাপত্তা বাহিনী গাড়িটি থামিয়ে তল্লাশির চেষ্টা করছিল। জঙ্গি গোষ্ঠী আল শাবাব তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। এই আক্রমণের পরপরই নিরাপত্তা কর্মকর্তারা নিরাপত্তা কর্মকর্তা আদেন মোহাম্মদ বলেন যে সতর্ক বার্তা অমান্য করে গাড়িটি নিরাপত্তা বেষ্টনী ভেদ করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। তিনি বলেন ওই নিরাপত্তা চৌকিটি পাহারা দিচ্ছিল প্রেসিডেন্টেরই সুরক্ষা বাহিনী। ভয়েস অফ আমেরিকার একজন সংবাদদাতা অন্তত 7 জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং দেখেন যে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতাল এটা নিশ্চিত করেছে যে আহতদের মধ্যে হাসপাতালেই আরও 3 জন প্রাণ হারিয়েছেন। তিনি বলেন আশপাশের ভবনগুলো প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। আরেকটি পৃথক ঘটনায় মোগাদিশু বিমানবন্দরের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে বিমানবন্দরের তল্লাশি চৌকিতে সৈন্যরা গাড়িটি থামায় এবং বিস্ফোরণের আগেই চালককে আটক করে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যত তাড়াতাড়ি সম্ভব তিস্তা চুক্তি সম্পাদন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। এই সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তাজিকিস্তানে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার 5ম সম্মেলনে যোগ দিতে দুই পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে সেখানে অবস্থান করছেন। শনিবার ঢাকায় পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব তিস্তা চুক্তি সম্পাদন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। সীমান্ত হত্যা বন্ধেও তিনি ভারতের দৃষ্টি আকর্ষণ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, প্রতিবেশী দেশসমূহের সাথে ভারতের সদ্ভাব এবং সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী মোদীর সরকার পরিণত সংবেদনশীলতার নীতি প্রদর্শন করেছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ভারতের পূর্বমুখী অর্থনৈতিক কূটনীতির প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশের অনন্য সম্ভাবনা ও ভূকৌশলগত সুবিধার কথা উল্লেখ করেন এবং ভারত যে আঞ্চলিক সংযোগকে সর্বাধিক গুরুত্ব দেয় সে প্রসঙ্গ উত্থাপন করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা উল্লেখ করেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে গত 5 দিন ধরে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি চিকিৎসকদের বিরুদ্ধে এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট জারি করতে চান না। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, অচলাবস্থার শান্তিপূর্ণ সমাধান চান তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সুষ্ঠুভাবে সমাধান করতে চায় সরকার, আইন রয়েছে, কিন্তু কারো কেরিয়ার নষ্ট করতে চান না তিনি। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এসমা জারি করতে চাই না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মুখে। 2016 থেকে 2019 এখনও পর্যন্ত এ রাজ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। সংশ্লিষ্ট সূত্রের খবর, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার্থে রাজ্যের ভূমিকা জানতে চেয়েও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রিপোর্ট তলব করা হয়েছে। মধ্য কলকাতার NRS হাসপাতালে গত সোমবার জুনিয়র ডাক্তার আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় যে জটিলতা তৈরি হয়েছে তার সমাধানে উক্ত রিপোর্টে রাজ্যের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
দুজন ইরাকি কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্র ইরাককে ইরান থেকে বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য নিষেধাজ্ঞায় আরও 90 দিনের ছাড় দিয়েছে। ইরাকের একজন কর্মকর্তা আজ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন যে গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির মধ্যে টেলিফোন আলাপে এই ছাড়ের কথা জানানো হয়। আরও একজন কর্মকর্তা এই ছাড়ের সত্যতা স্বীকার করেছেন, যা কিনা 19 জুন থেকেই শুরু হচ্ছে। উভয় কর্মকর্তাই নাম প্রকাশ করেননি, কারণ গণমাধ্যমের সামনে তাদের কথা বলার কথা নয়। ইরাকের জ্বালানি ক্ষেত্র সমস্যার সম্মুখীন এবং অভ্যন্তরীণ চাহিদা মেটাবার জন্য ইরাক যথেষ্ট জ্বালানি উৎপাদন করছে না। নভেম্বর মাসে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর যুক্তরাষ্ট্র বারবার ইরাককে এই ছাড় দিয়ে এসছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অস্থায়ী প্যাট শ্যানাহান বলেছেন, ওমান উপসাগরে গতকাল ভোরবেলা তেলের দুটি ট্যাঙ্কারের উপর আক্রমণের পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। শ্যানাহান গতকাল বলেন, পরিস্থিতির অবনতি ঘটলে আমাদের আপৎকালীন পরিকল্পনা থাকা উচিত, কিন্তু এরকম এক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমাদের প্রতি সমর্থনকে সম্প্রসারিত করা উচিত। এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে থাকে এবং সামরিক বাহিনী এমন ভিডিও দিয়েছে যেখানে দেখানো হয়েছে যে ইরানের একটি টহলদারি নৌকা জাপানি ট্যাঙ্কারে আটকে পড়া মাইন পরিষ্কার করছে। টেক্সাসের সীমান্তে আটক কেন্দ্রগুলোতে অভিবাসনকারীদের প্রচণ্ড ভিড়, খাদ্য ঘাটতি এবং অন্যান্য অসুবিধে সম্পর্কে ট্রাম্প প্রশাসন ক্রমবর্ধমান হারে অভিযোগের সম্মুখীন হচ্ছে। এলপ্যাসো তাঁবু এলাকায় কোনো কোনো লোককে ধুলি ঝড়ের মধ্যে মাটিতে শুটে হচ্ছে। দি বর্ডার নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস নামে সংগঠনটি গত 1.5 মাস ধরে অভিবাসন প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। তারা মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে আসা রেকর্ড সংখ্যক আশ্রয়প্রার্থীদের করুণ অবস্থা এবং দীর্ঘদিন ধরে সীমান্তে আটক থাকার চিত্র তুলে ধরে। বর্ডার পেট্রোল আটক রাখায় গত বছর থেকে এ পর্যন্ত 5 জন অভিবাসী শিশু ওই আটক কেন্দ্রেই মারা গেছে। তবে শুল্ক ও সীমান্ত সুরক্ষীরা বলছেন যে এই অভিযোগগুলো সঠিক তথ্য নয়, যদি কোনো অভিযোগ থাকে সেটা তাদের দেখানো উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকা একটি জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ইবোলা যে মহামারী হিসেবে দেখা দিয়েছে তাতে জনস্বাস্থ্য সম্পর্কে আন্তর্জাতিকভাবে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। তবে বিশেষজ্ঞদের কমিটি সতর্ক করে দিয়েছে যে অর্থায়নের অভাবে এই মারাত্মক রোগ সংক্রমণ রোধ করার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে 1400 বেশি লোক ইবোলায় মারা গেছে এবং 1200 বেশি লোক এই মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে। এটি হচ্ছে ওই সংঘাতপূর্ণ উত্তর কিভু প্রদেশে দ্বিতীয় বৃহত্তম মহামারী। 2014 সেখানে 11,300 জন লোক প্রাণ হারায়। এখনকার মতো বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বাংলাদেশের নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব ও জনমুখী বলে মন্তব্য করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, এই বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নকে ত্বরান্বিত করবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব ও জনমুখী বলে মন্তব্য করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, এই বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নকে ত্বরান্বিত করবে।
নতুন বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতা কমিয়ে বৈদেশিক উৎস, ইনফ্রাস্ট্রাকচার ফান্ডস, ইনফ্রাস্ট্রাকচার বন্ডস ও অন্যান্য ফাইন্যান্সিয়াল টুলসের উপর জোর দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
জাতীয় পার্টি বলেছে, বাজেটে আয় ও ব্যয়ের মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অতীতের অভিজ্ঞতায় ঘাটতি বাজেটের মূল সমস্যা হচ্ছে যত বেশি ঘাটতি তত বেশি সংশোধন।
যে অংশটুকু আদায় করার কথা রাজস্ব আয়ের ভ্যাটের মাধ্যমে, সেটাও সম্পূর্ণভাবে আদায় হবে কিনা এই ব্যাপারে যথেষ্ট সংশয়ের অবকাশ আছে।
গণফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে দেশকে যারা লুটেপুটে খাচ্ছে এবং যারা অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করছে, বাজেটটি তাদের জন্য, জনগণের জন্য নয়। দলটির সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়া এক সংবাদ সম্মেলনে বলেন,
এটা জনগণের বাজেট না, জনগণের সরকারও না। এই ধরনের অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের থেকে এর চেয়ে ভালো বাজেট আশা করা উচিত না।
সংস্কৃতি কর্মীরা এক প্রতিক্রিয়ায় বলেছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে 575 কোটি টাকা, যা গতবারের তুলনায় 8% কম। শুধু তাই নয়, টিভি ও অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারীর উপর মূসক আরোপ করা হয়েছে। বাংলাদেশ জাসদের তরফে বলা হয়েছে, ব্যাংক লুট বন্ধে বাজেটে বাস্তব পদক্ষেপ নেই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, গত 100 থেকে 150 বছরে বৈশ্বিক তাপমাত্রা গড়ে 1 ডিগ্রির কাছাকাছি বেড়েছে। আর তাপমাত্রা যদি 2 ডিগ্রি বেড়ে যায়, তাহলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে 16 থেকে 20 ফুট। সেক্ষেত্রে বাংলাদেশের সমুদ্র উপকূলের অনেক এলাকা পানিতে তলিয়ে যাবে। ঢাকা থেকে নাসরিন হুদা বিথি রিপোর্ট।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তন বিষয়টি গোটা বিশ্বে একটি স্বীকৃত সমস্যা। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক তাপমাত্রায় যে রূপচিত্র আমরা দেখতে পাই, সে অনুযায়ী গত 100 থেকে 150 বছরে গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রির কাছাকাছি। বিভিন্ন গবেষণায় ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যে তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে গেলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে 16 থেকে 20 ফুট, ফলে বাংলাদেশের সমুদ্র উপকূলের অনেক এলাকা সমুদ্রের পানিতে তলিয়ে যাবে। আজ শনিবার সিডাব মিলনায়তনে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রতিবন্ধকতা ও নতুন সম্ভাবনা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন নৌ প্রকৌশলী আশরাফ ইবনে নূর।
2050 সালের মধ্যে আমরা যেটা দেখছি এখনকার অবস্থানে গেলে 17-18% অনেকে কনফিয়ার করে, তারা এই অংশটা বাংলাদেশের আন্ডার ওয়াটার চলে যাবে এবং তার ফলে হবে 30 মিলিয়ন লোক রিফিউজি হবে। দে আর নোন অ্যাজ ক্লাইমেট রিফিউজি। এখন আমরা যে বলছি অন্যদেরই কথা, আমরা কিন্তু উই আর প্রন টু বিকাম এ ক্লাইমেট রিফিউজি, 30 মিলিয়ন পিপল। ক্লাইমেট চেঞ্জের আরও একটা বড় ব্যাপার বলে নিই, আমরা সবাই জানি যে ভোলা ইটা উপদেশ চরটা বা ভোলা এই অংশটা, ভোলা দ্বীপটা 230 কিলোমিটার পর্যন্ত এটা ইরোশন হয়ে গেছে। এখনকার স্টাডি বলছে এই ইরোশনটা ইজ ডিউ টু দ্য ক্লাইমেট চেঞ্জ, নট অনলি ফর দি ইসের জন্য, এটা ক্লাইমেট চেঞ্জের সাথে দিস হ্যাজ বিন রিলেটেড টু।
সেমিনারের বিশেষ অতিথি মন্ত্রী হাবিবুর নাহার নদীর নাব্যতা নিয়ে কথা বলেন।
আমরা যদি সচরাচর এই নদীগুলোকে ড্রেজিং করে তাদের পাড়কে উঁচু রাখি, তাহলে পরে বন্যায় কিন্তু বেশি প্লাবিত হবে। নদী যদি গভীর থাকবে তাহলে পানিটা কিন্তু অত উপরে যাবে না, অর্থাৎ বন্যাও কম হবে। এবং সেই পলি যদি সংগ্রহ করে পাশের জন্য নদী জমিতে রাখা যায়, সেটা কিন্তু উর্বর থাকবে। নদীর নাব্যতা বজায় থাকলে পরেই তখনই আমাদের বারবার বন্যাও যেরকম উত্তর দিকে হয় না, সেরকম আমাদের এই দক্ষিণ দিকে যেরকম মিষ্টি পানির প্রবাহটাও থাকে এবং আমাদের নৌ পরিবহনেও অনেক সুবিধা, প্রতিটি নদীর নদীপক্ষের যে গভীরতা সেটা বৃদ্ধি পায়। যে সম্পদ আমাদের আছে সেই সম্পদকে আমরা সঠিকভাবে কাজে লাগাবো এবং এই ধরনের যে নতুন উদ্ভাবনী শক্তিগুলি আমাদের মধ্যে পরে বিরাজ করছেন আপনাদেরই মধ্যে অনেকে, সেই উদ্ভাবনী শক্তিগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় আমার মনে হয় পৃথিবীর কোনো সমস্যাই আমাদের বাংলাদেশের কাছে সমস্যা না।
সেমিনারের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন,
আমরা দক্ষিণ এশীয় বঙ্গোপসাগর কূলের মানুষ, এই আমাদের পরিবেশ প্রতিবেশ, এর সঙ্গে যুঝে এর সঙ্গে স্বীকার করে মেনে আমাদেরকে থাকতে হবে, সামনের দিকে তাকাতে হবে। সামনের দিকে তাকাবার জন্য আমাদের প্রয়োজন ঠান্ডা মাথায় পরিশ্রম করা, প্রশ্ন করা, চিন্তা করা। এই ভূমি থেকেই আমরা বেড়েছি এবং এখানে আমরা বড় হয়েছি, এই আমাদের মূল পরিচয়। এখান থেকে যতদিন আমরা বিচ্ছিন্ন থাকবো আমাদের ক্ষতি হবে। প্রাকৃতিক নিয়ম কানুন বিধিবিধান শক্তি রুখার মতো শক্তি মানুষের নয়, আমাদের আত্মপরিচয় সন্ধান করে বের করে শক্ত পায়ে দাঁড়াতে হবে আর বৈজ্ঞানিকভাবে এগোতে হবে, বিজ্ঞান মনস্ক হয়ে এগোতে হবে, বিজ্ঞানকে কাজে লাগাতে হবে।
ক্রমবর্ধমান শিল্পায়ন বৃদ্ধি এবং কৃষি এলাকায় মানুষের আবাস স্থল দ্রুত বৃদ্ধির কারণে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্বের এই বাংলাদেশে দ্রুত ভূমি হ্রাস পাচ্ছে, সেই সাথে প্রতি বছর 8,000 হেক্টর কৃষি জমি হারাচ্ছে বাংলাদেশ।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইদানিং অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, কৌতূহল বাড়ছে মানুষের মনে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা আগামীতে মানবীয় ক্ষমতাকে ছাড়িয়ে যাবে না তো? এ সম্পর্কে সহকর্মী সঞ্জনা ফিরোজের রিপোর্ট।
বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় আমরা যাকে বলি কৃত্রিম বুদ্ধিমত্তা, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ভূমিকা রাখছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এর কার্যকারিতা কি এবং মানবীয় উপকারিতা কি, এই সম্পর্কে জানার জন্য কথা বলি IBM এর গবেষক ডক্টর জালাল মাহমুদের সঙ্গে। ডক্টর জালাল মাহমুদ আমাদের শ্রোতাদের জন্য সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করেছেন। তিনি বলেন,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হচ্ছে যে আপনি একটা মেশিনকে কিভাবে ইন্টেলিজেন্ট বা স্মার্ট করতে পারেন, এটা হচ্ছে বেসিক আইডিয়া। একটা এক্সাম্পল দেই, মনে করেন OCR অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, যে আপনার একটা হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশন, যে আমি একটা হাতে লিখলাম 1, 2, 3, এখন এই জিনিসটা যে আমি লিখলাম এটা যদি একটা কম্পিউটার রেকগনাইজ করতে পারে তার মানে ইন্টেলিজেন্ট। অথবা আপনি মনে করেন যে ফেস রেকগনিশন, তো ছবি দিলাম, এখন যদি কম্পিউটার সেটা রেকগনাইজ করতে পারে যে এটা কার ফেস, জিনিসগুলো করতে হলে তাকে স্মার্ট হতে হবে। এখন এই স্মার্ট করার জন্য যে পুরো প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে অনেক অ্যানালিটিক্স আছে, মেশিন লার্নিং আছে, অনেক আপনার ইনফারেন্স আছে, ডিসিশন বেসড সিস্টেমস আছে, কগনিটিভ সিস্টেমস আছে, এই সব কিছু মিলেই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
লিঙ্কডইনে কর্মরত ডক্টর বদরুল মুনির সরওয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন। তার কাছে জানতে চাই প্রযুক্তি মানবীয় ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে কিনা। তিনি বলেন,
আপনি যদি সিম্পল একটা আমি উদাহরণ দিই, যে আমরা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমাদের অবজেক্ট রেকগনিশন বা কম্পিউটার ভিশন, কম্পিউটার ভিশন বলতে আমি বুঝাচ্ছি যে কোনটা জিনিস দেখে শিখে ফেলা বা ওটাকে রেকগনাইজ করার ক্ষমতা, সেটা অনেক বেড়েছে। এখন ডিপ লার্নিং বলে একটা পদ্ধতি এসেছে, আমরা এখন পর্যন্ত যে পর্যায়ে পৌঁছতে পেরেছি সেটা কিন্তু একটা, আপনি যদি একটা মাছি বা একটা মৌমাছির দৃষ্টিশক্তির সাথে তুলনা করেন সে পর্যায়ে এখনো যেতে পারেনি। তো এখনো মানে আমাদের মানবীয় ক্ষমতাকে অতিক্রম করার এখনো অনেক দূরে। বাট আপনি যে পয়েন্টটা রেজ করেছেন দ্যাট ভ্যালিড, যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা অতিমাত্রায় এই সমস্ত টেকনোলজির উপর নির্ভর করে ফেলছি। আমরা এখন অতিমাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক ব্যবহার করছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইলেকশন বা অন্য কিছু আসলে আমাদের ফেক নিউজ বা এগুলো ছড়িয়ে পড়ে অনেক। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যন্ত্র আমাদেরকে যা বলছে আমরা তাই মেনে নিচ্ছি, আমাদের চিন্তা শক্তি কিছুটা কমে যাচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে এটা এফেক্ট করছে আমাদের যে কায়িক শ্রম বা মানে ফিজিক্যাল পরিশ্রম করার যেসব কাজগুলো ছিল সেগুলি অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমাদের অতিমাত্রায় এই সমস্ত স্মার্ট ফোন বা যন্ত্র নির্ভরতা আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে অলস করে তুলছে। অবশ্যই
বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি পরিসংখ্যান বলছে আগামী 20-30 বছরে বিভিন্ন ধরনের কাজকে প্রতিস্থাপিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এ সম্পর্কে ডক্টর জালাল এবং ডক্টর বদরুল সরওয়ার বললেন,
এখন একটা ব্যাপার কি যে কিছু কিছু জিনিস যে মেশিন হিউম্যানকে রিপ্লেস করবে এটা মেনে নিতে হবে, কিন্তু এখন সেটা 50% না 40% না 30%, এটা হয়তো বিতর্ক হতে পারে। কিন্তু আপনি যদি দেখেন যে অনেক রেপিটেটিভ অনেক কাজ আছে, অনেক ধরনের কাজ আছে যেটা কিনা একটা হিউম্যান এক্সপার্ট এর পরিবর্তে ইন্টেলিজেন্ট স্মার্ট সিস্টেম বা মেশিন সেটা রিপ্লেস করতে পারে, হিউম্যান ওয়ার্কফোর্স এর জন্য ডেফিনেটলি অল্টারনেটিভ এবং ট্রানজিশনটা খুঁজে নিতে হবে।
অটোমেশন বা স্বয়ংক্রিয়তা এই জিনিসগুলো বাড়বে, যেটা ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে এখন আমরা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিস্তার দেখছি, এতে করে জব কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে যেসব জবে আপনার অটোমেশন বা আমি যেটাকে বলি যে মনে করেন যে লো লেভেল স্কিল বা কম দক্ষতার যে জবগুলো, মনে করেন যে গাড়ির পার্টস অ্যাসেম্বলি করা বা কিছু ক্ষেত্রে আমাদের দেশের জন্য রেলেভেন্ট হতে পারে, যেটা গার্মেন্টস এর যে কাজগুলো বা মনে করেন যে ট্রাক ড্রাইভিং বা এগুলো, এইগুলো যেহেতু কিছু কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিতে রোবোটিক্স বা আপনি মনে করেন যে অটোনোমাস ড্রাইভিং চলে আসছে, যেটা গাড়ি নিজে স্বয়ংক্রিয়ভাবে কোনো ড্রাইভার লাগবে না, নিজে নিজে চলবে, তো সেক্ষেত্রে এই সমস্ত জবগুলো ডিসপ্লেসড হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে জানতে চেয়েছি কোর্টল্যান্ডের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অর্থনীতির অধ্যাপক বিরূপাক্ষ পালের কাছে। তিনি বলেন,
জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্টিভেন হকিং বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মানব সভ্যতার শেষ করে দিতে পারে। এটা বিজ্ঞানীদের একটা মতামত থাকে। আমরা অর্থনীতিবিদরা বিষয়গুলোকে অন্যভাবে দেখি। অর্থনীতিতে প্রযুক্তি এবং অর্থনীতি এরা পাশাপাশি যায়, তবে প্রযুক্তিটা হচ্ছে একটা উল্লম্ফন দিয়ে যায়, এমনি অর্থনীতির নিয়োগটা উল্লম্ফন দিয়ে যায় না। এটাকে আমরা অর্থনীতিতে বলি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, একজন মানুষ একটা টাইপিস্ট, হঠাৎ করে টাইপিস্ট আর নিচ্ছে না একটা অফিসে, তারা বলছে কিবোর্ড অপারেটর, তখন তাকে কম্পিউটারটা শিখতে হচ্ছে, তাকে 3 মাস 1 বছর একটা কোর্স দিয়ে তারপরে। এখন কম্পিউটার অপারেটর হতে গেলে এই যে আনএমপ্লয়মেন্ট একটা থাকবেই সবসময়, এটাকে আমরা স্ট্যাগার্ড আনএমপ্লয়মেন্ট বলি। কিন্তু কোনোভাবেই কোনো প্রযুক্তি মানুষকে চির মানে একেবারে সম্পূর্ণভাবে বেকার করে দেবে বা 50% চাকরি চলে যাবে, বেকারত্ব হঠাৎ করে মানে গড় একটা বেকারত্ব আছে বিশ্বের, সেটা আমরা যদি সংক্ষেপে ধরি 6% বা 7% যদি গড় বেকারত্ব, সেটি হঠাৎ করে 50% যাবে এটা কখনোই বিশ্বাস্য নয়, এবং অতীতের ইতিহাস কখনোই সেটা সাক্ষ্য দেয় না। যেই দেশগুলো শ্রম ঘন সেগুলো এখনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেবে না, তবে ক্রমান্বয়ে আস্তে আস্তে নেবে, তখন অন্য জব ক্রিয়েট হবে, এডুকেশন ক্রিয়েট হবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়েই অনেক জব ক্রিয়েট হবে। আজ থেকে 30 বছর আগে যখন কম্পিউটার বা ইন্টারনেট আসলো 30 বছর আগে, তখন আমরা ভেবেছিলাম যে আস্তে আস্তে জবগুলি চলে যাচ্ছে বাইরে, কিন্তু আজকে আপনি যুক্তরাষ্ট্রে বসে আছেন, এখানে গত 10-15-20 বছরের মধ্যে সবচেয়ে কম বেকারত্ব 3.8%। তো এটা কেউ কি ভেবেছে? জব তো চলে গেছে কিছু চীনে ভারতে এবং আউটসোর্সিং হচ্ছে, সুতরাং এক জবের জবগুলো ইভলভ করে, ইকোনমিক পলিসি মেকাররা এই বিজ্ঞানকে তাদের কাজে লাগাবে, এবং মানুষের জব ক্রিয়েশনের যেহেতু প্রতিটা দেশেরই একটা এজেন্ডা সরকারের, সেটা তারা সৃষ্টি করবে।
এবার মিতালি শ্রোতাদের চিঠিপত্রে জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার ও তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহেরা, আজকে তো আমাদের একটি বিশেষ মানে ঘোষণা ঠিক না, বিশেষ অনুষ্ঠান সম্পর্কে কিছু জানিয়ে দেওয়ার কথা শ্রোতাদের।
আর টেলিফোনের ও প্রান্তে রয়েছেন পরমাশিস ঘোষ রায়।
হ্যাঁ,
আমাদের প্রতিবেদক।
মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কয়েকজন শ্রোতা, তাদের একটি মিলনোৎসব ভয়েস অফ আমেরিকার ব্যানারে হতে যাচ্ছে 16 জুন রবিবার বিকেলে 4টার সময়। তো সে সম্পর্কে বিস্তারিত আয়োজন করছে, সেখানে পরমাশিস অনেকটাই সাহায্য করছে। তো আমরা পরমাশিস ঘোষ রায় টেলিফোনের উপরান্তে তো আছে, আমরা পরমাশিস ঘোষ রায়ের কাছেই শুনি যে এই আয়োজন কোথায় করা হচ্ছে, কটার সময় করা হচ্ছে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই মিলনোৎসবের।
প্রথমেই ধন্যবাদ জানাবো যে আমি ধন্যবাদ জানানোর আগেও আমি খুব গর্ববোধ করছি যে আমি যে দপ্তরের হয়ে এখানে সংবাদ পরিবেশনের কাজ করি সংবাদদাতা হিসেবে, সেই শ্রোতারা দুদেশের শ্রোতা একটা জায়গায় মিলিত হতে চাইছে। বাংলাদেশ থেকে আমাকে ফোন করেছিলেন আবদুল্লাহ ভাই, আর আমাদের কলকাতা শহর থেকে অনেক দূরে পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরের সিদ্ধার্থ ভট্টাচার্যদা, এরা ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের 60 বছর পূর্তি উপলক্ষে দুদেশের শ্রোতারা মিলিত হতে চাইছে এই প্রচেষ্টার আবেদন নিয়ে আমাকে ফোন করেছে।
এবং দুই দেশের শ্রোতারা নিজেদের উদ্যোগে মিলিত হতে চাচ্ছে। এখান থেকে ভয়েস অফ আমেরিকা থেকে আমরা কিন্তু এর আয়োজন করিনি
প্রথমে, উৎসাহিত করেছে এবং আমি খুব মানে প্রাউড ফিল করেছি, ওনাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে। আমি বললাম এটা আপনারা করেছেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, শুধু আমার একবার অফিসকে একটু জানান, তাহলে আমার একটু আমার পক্ষে এগিয়ে নিয়ে যেতে অনেক সুবিধে হয়। আমি আমাদের আমেরিকান সেন্টারকে বলেছিলাম, কিন্তু যেহেতু রবিবার
না, রবিবার তো আমেরিকান সেন্টার বন্ধ থাকে,
আমরা এখন করছি কলকাতার একেবারে সেন্ট্রাল ক্যালকাটার কলকাতা পুলিশের সদর দপ্তরের পাশেই পোদ্দার কোর্টের অষ্টম তলায়। পোদ্দার কোর্ট অত্যন্ত পরিচিত জায়গা, পোদ্দার কোর্ট একটা বিশাল মাল্টিস্টোরস বিল্ডিং, সে অষ্টম তলায় 4 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে বিকেল 4টা থেকে 5টা। অষ্টম তলায় সুমন ভট্টাচার্য তাদের অফিসে হবে, একটা ওদের ওখানে অফিসে কনফারেন্স হল আছে, সেখানে আমাদের এই দুই বাংলার শ্রোতা বন্ধুদের নিয়ে আমরা একটা আলাপ পরিচয় মিলন উৎসব, চা খাওয়া, আড্ডা দেওয়া, সিঙ্গারা খাওয়া, আলাপ পরিচয়, এইটা আমরা সেই মুহূর্তটা অনুভব করবো।
মানে পরমাশিস, এখন এটা বলতে চাইছো যে সেখানে একটি বাঙালির আড্ডা সুপরিচিত সব জায়গায় সব দেশেই, এখন বাংলাদেশের শ্রোতারা যাবেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে শ্রোতারা আসবেন, ভয়েস অফ আমেরিকার শ্রোতারা, এবং তারা সেই আড্ডাতে মিলবেন। এবং পরমাশিস, আমি যেমন দেখেছি যে একটি ছোট্ট ব্যানার তৈরি করা হয়েছে ভয়েস অফ আমেরিকার লোগো দিয়ে, এবং তাতে বলা হচ্ছে দুই বাংলার শ্রোতাদের মিলন উৎসব, তাই তো?
আমি একটা স্মারক ব্যাচও করেছি, আমরা এই স্মারক ব্যাচটাই কিন্তু আমাদের শ্রোতারা নিয়ে যাবে, যে একটা সাক্ষী আমাদেরটা হয়েছিল।
যাই হোক, আমরা সত্যি আনন্দিত তাহেরা যে এতজন শ্রোতা, প্রায় 40 জন একসাথে
বসবে। শুধু আনন্দিত না, আমার কাছে মনে হচ্ছে এই ধরনের দুটি দেশ, একটি দেশ থেকে এতগুলো মানুষ আরেকটি দেশে, শুধুমাত্র বেতারের টানে, ভয়েস অফ আমেরিকার টানে যে যাচ্ছেন,
এটা কিন্তু বেতার নয়, সবাই ওয়েব, টেলিভিশন,
মাল্টিমিডিয়া আছে, কিন্তু এরা কিন্তু রেডিওটাকে এত ভালোবাসেন সেই বহুকাল থেকে, এটাকে আমার মনে হচ্ছে, হ্যাঁ আমার মনে হচ্ছে এটা একটা নজিরবিহীন ঘটনা, আমি কোথাও এরকম
অন্তত শুনিনি। এবং পরমাশিস, আমার মনে হয় যে ওই দিনের একটি ছোট্ট ভিডিও করেও আমাদের পাঠাবে এবং আমরা সেটা অন্য শ্রোতা দর্শকদের অবশ্যই দেখাবো। পরমাশিস, আজকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতাদের ঠিকানাটা এবং সময়টা আর একবার জানিয়ে দিলে ভালো হয় না?
একেবারে সেন্ট্রাল ক্যালকাটার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের পাশেই পোদ্দার কোর্ট, তার 4 নম্বর গেট দিয়ে ঢুকে অষ্টম তলায় সুমন ভট্টাচার্য, সাংবাদিক সুমন ভট্টাচার্যের অফিসে কনফারেন্স হলে আমাদের এই সম্মেলনটা হবে।
সেই অফিসটার নাম কি আছে কিছু? সেই অফিসটার তো নিশ্চয় নাম আছে একটা, সেই কার্যালয়
পোদ্দার কোর্ট, পোদ্দার কোর্ট বললেই হবে, অষ্টম তলা, এটাই ঠিকানা।
ঠিক আছে, তাহলে শ্রোতা বন্ধুরা আজকে যারা শুনছেন, যারা দেখছেন, তারা জেনে যাবেন, এবং যারা তো যাওয়ার তারা তো ইতিমধ্যেই হয়তো রওনা হয়ে গেছেন। পরমাশিস, অনেক অনেক ধন্যবাদ। আর ওখানে কি হয় না হয় আমরা কিন্তু পরমাশিস ঘোষ রায়ের দৃষ্টি থেকেই দেখব, কেমন?
অবশ্যই,
অনেক ধন্যবাদ,
অনেক ধন্যবাদ। আমি তো আপা দেখতে পাচ্ছি অনেকগুলো ইমেল এসেছে, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন শিবেন্দু পাল থেকে শুরু করে অনেকে আপনার জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন।
আমি চেষ্টা করেছি ফেসবুকে আমি নিজে জবাব দিতে, সবাইকে আলাদা করে নয় একসঙ্গে, এবং কয়েকজনকে আবার ভিন্নভাবেও দিয়েছি। তো আমার শ্রোতা দর্শক যারা এতদিন আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আমাদের সার্থকতা এখানেই যে আপনারা আমাদের সব কিছু মনে রাখেন এবং সময় মতো আমাদের সাথে যোগাযোগ করেন। আমরাও চাই যে আমাদের সব আয়োজন আপনাদের ভালো লাগার জন্য হবে, আমাদের মাধ্যমে আপনারা বিশ্বকে দেখবেন, বিশ্বকে জানবেন, সেটাই আমাদের আমাদের সবারই কামনা। আর শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমারও অনেক শুভকামনা রইল আমার প্রিয় শ্রোতা দর্শকদের জন্য। তাহেরা,
এর পরের ইমেলটি পাঠিয়েছেন প্রিয়ঞ্জিৎ ঘোষাল, রায়বাহাদুর রোড, বেহালা, কলকাতা থেকে। লিখেছেন, পোটোমেক থেকে পদ্মার নাম বদলে এখন কেন পোটোমেক থেকে পদ্মা গঙ্গা করা হলো?
বাহ, চমৎকার প্রশ্ন, এবং জবাবটিও এই হবে যে একসময় তো ছিল পটোমাক থেকে পদ্মা, এবং তখন শুরু হয়েছিল সেই সময়কার পট পরিবর্তন হয়েছে, নতুন আঙ্গিকে নতুনভাবে নতুন এই পরিবেশনা শুরু হয়েছে। হ্যাঁ, ম্যাগাজিন অনুষ্ঠান সেই আদলেই শুরু হয়েছে, সরকার কবিরুদ্দিনের উপস্থাপনাতেই হচ্ছে পটোমাক থেকে পদ্মা গঙ্গা। তো গঙ্গা, আমরা পদ্মা গঙ্গা, আমরা তো পশ্চিমবঙ্গ শ্রোতাদেরও তো সব কিছু শোনাই, তো মনে হয়েছে যে আরও কাছে টেনে নেয়া আমাদের শ্রোতাদের, সেইভাবে আমরা নাম করেছি পটোমাক থেকে পদ্মা গঙ্গা।
এবং দুদেশে এই নদীর নাম দুরকম, কিন্তু নদী কিন্তু
একই নদী, একই প্রবাহিত হচ্ছে, আর একই অনুভূতি নিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সব পরিবেশনা।
আর সেই সঙ্গে এই ম্যাগাজিন অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে জানিয়েছেন, জেনে আমাদের খুবই ভালো লাগছে।
ভালো লাগছে বলেই তো আমরা আবার নতুন করে শুরু করলাম।
এর পরের চিঠিটি লিখেছেন কুমার শঙ্কর অধিকারী, বৈকুণ্ঠ রোড, শান্তিনগর, কৃষ্ণনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন, মিতালি, বন্ধু মোরা থাকি দূরে, বন্ধুত্ব মোদের বেতার ঘিরে, বেতারের মাধ্যমেই সবাইকে জানাই রাশি রাশি খুশির রোশনাই, খুশি আসুক সবার ঘরে, ঈদের শুভেচ্ছা রইল সবার তরে। বা
আসলে ঈদের শুভেচ্ছাটা আমরা এই চিঠিটা একটু দেরিতে পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ, কিন্তু চমৎকার আপনার লেখা, এবং আশা করছি যে কুমার শঙ্কর অধিকারী, আগামীতে আপনি আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন, এবং নতুন কিছু জানার থাকলে, বলার থাকলে অবশ্যই লিখবেন, ধন্যবাদ।
এর পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ, ন্যাশনাল ফেডারেশন অফ ভিওএ ফ্যান ক্লাব, খুলনা বিভাগীয় কমিটি, উথুলি বাজার, চুয়াডাঙ্গা থেকে। লিখেছেন, আশা করি কুশলেই আছেন সকলে। গত সপ্তাহে ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আমাদের ক্লাবের কুইজের বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। গত 11 জুন 2019 তারিখে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকায় আমাদের ক্রিকেট বিশ্বকাপ কুইজের বিষয়টা প্রকাশ করেছে, বিষয়টি আপনাদের জানানো হলো।
আমরা জেনেছি, যেমন আব্দুল্লাহ টেলিফোনে যোগাযোগ করেছিলেন, আব্দুল্লাহ নিজেও যাচ্ছেন বোধহয়
কলকাতাতে,
তো 16 জুন আব্দুল্লাহর সাথে তো অন্যদের সাক্ষাৎ হবে। আমার মনে হয় যে সবার কাছ থেকে আমরা জানতে পারবো এই সম্পর্কে কেমন লাগলো, কি কথা আলোচনা হলো। পরমাশিস তো যেমন একটু আগেই বলেছে, সে তো জানাবেই। তো এর পরের কয়েকটি প্রাপ্তি স্বীকার করে আমাদের উঠতে হয়।
হ্যাঁ, লিখেছেন বরাবরের মতোই ডক্টর এস এম এ হান্নান, পাঁচমাইল রেডিও শ্রোতা ক্লাব, চাটমোহর, খুলনা থেকে। ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন মোহাম্মদ মাসুদুর রহমান, আপনি দীর্ঘ একটি ছড়া পাঠিয়েছেন, আজকে পড়া সম্ভব হলো না। এর পরে লিখেছেন হাসান সরওয়ার, সতীশ কালরা লিখেছেন, আপনিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে মিতালির আসর আজকের মতো এখানেই শেষ করছি।
কিন্তু যারা চিঠি লিখবেন আমাদের কাছে আগামীতে, তারা যেন টেলিফোন নাম্বার পাঠাতে না ভুলে যায়, তাহারা সেটাও তাদের মনে করিয়ে দিতে হয়, কারণ টেলিফোন নাম্বার থাকলে আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারি। তো আজকে তো উঠতে হয়,
আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ তাহলে এ পর্যন্তই।
ভারতের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, সেই হিমন্ত মুখোপাধ্যায়ের শততম জন্মদিন আগামীকাল 16 জুন। এই উপলক্ষে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পরিবেশন করছেন দীপঙ্কর চক্রবর্তী।
আমি
জীবনপথের পথিক হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম 1920 সালের 16 জুন। এবছর তাঁর জন্মশতবার্ষিকীর সূচনা হচ্ছে সেসবে 2020 সালের 16 জুন শতবর্ষপূর্তিতে। পুণ্যতীর্থ কাশী বারাণসীতে মৃত্যু হলে স্বর্গবাস নিশ্চিত, এই বিশ্বাসে গঙ্গার তীরে যে শহরে এককালে বৃদ্ধরা মৃত্যুবরণ করতে যেতেন, সেই বারাণসীতেই জন্ম হেমন্ত মুখোপাধ্যায়ের।
রয়েছো দাঁড়ায়,
ওকে নিয়ে আমার একটা অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা বলি। তখন আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়ি, ক্লাস 9। স্কুলের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে সামনের আমলকুঞ্জে। হঠাৎ একটা আলোড়ন, হেমন্ত মুখোপাধ্যায় এসেছেন, ওকে একটা অন্তত গান গেয়ে যাওয়ার অনুরোধ করতেই উনি রাজি। পরনে চিরাচরিত সাদা ধুতি, সাদা ফুল শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো দীর্ঘদেহী সৌম্যকান্তি হেমন্ত মঞ্চে উঠে হারমোনিয়ামটা টেনে নিয়ে গান ধরলেন। সারা আম্রকুঞ্জ তাঁর সুরেলা স্বরে মন্দিত হয়ে উঠল। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন গোল্ডেন ভয়েসের অধিকারী। সত্যি এমন সুরেলা রোমান্টিক কণ্ঠ বাংলা গানের জগতে আর শোনা যায়নি। বাংলা সিনেমার রোমান্টিক জুটি উত্তম কুমার সুচিত্রা সেনের প্রথম দিকের ছবি ইন্দ্রাণীতে উত্তমের লিপে হেমন্ত গেয়েছেন এই রোমান্টিক আধুনিক গান।
সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত বেস্ত বেস্ত। তারপরে পৃথিবীতে আলারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে।
অসংখ্য গান গেয়েছেন হেমন্ত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, ফিল্মি গান, বহু সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন, প্লেব্যাক সিঙ্গার হিসেবেও গান গেয়েছেন অগুন্তি। 1940-এর দশকে কলকাতা ছেড়ে তিনি বম্বে চলে যান। সেখানে তাকে সবাই চেনে হেমন্ত কুমার নামে। খুব নাম করেন বলিউডে, কিন্তু কলকাতা যখন দেখেছে ছুটে এসেছেন। দ্বীপ জেলে যাই ছবিতে তাঁর কণ্ঠে সেই গানটি এখনও হৃদয়ে অনুরণন তোলে। প্রায় সব সঙ্গীত পরিচালকই তার কোন সফল গানের সুর আরেকবার ব্যবহার করেন। হেমন্ত এই গানের সুর লাগিয়েছেন বক্স অফিস হিট করা হিন্দি ছবি 20 সাল বাদে। হেমন্ত মুখোপাধ্যায়ের নাম তখন ভারত জোড়া। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাকে খুব পছন্দ করেন, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, তার গানে মুগ্ধ দুবার ভারত সরকার তাকে রাষ্ট্রীয় সম্মান দিতে চেয়েছে, প্রথমে পদ্মশ্রী পরে পদ্মভূষণ, কিন্তু হেমন্ত দুবারই সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন। তার মন কাঁদত নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য। তার স্ত্রী গায়িকা বেলা মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকারে বলেছিলেন, উনি যে কতজনকে কত রকমভাবে সাহায্য করেছেন আমি জানতামও না, উনি চলে যাওয়ার পর কিছু কিছু জানতে পেরেছি। ৪৩-এর দুর্ভিক্ষে হাজার হাজার মানুষের অনাহারে মৃত্যু ওদের বিচলিত করেছিল। সলিল চৌধুরীর লেখা গানে ও সুরে তখন হেমন্ত গেয়েছিলেন,
বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো, কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে কাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো।
ষাটের দশকের গোড়ায় হেমন্ত মুখোপাধ্যায় একটি সিনেমা প্রযোজনা করেছিলেন নীল আকাশের নিচে। তার একটি গান শুনে অভিভূত হয়েছিলেন আমেরিকান চিত্র পরিচালক কনরাড রুকস। তিনি যখন বছর দশেক পরে হারমান হেসের সিদ্ধার্থ উপন্যাসটি চিত্রায়িত করেন, তার সঙ্গীত পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে। সেই ফিল্মে হেমন্ত কনরাড রুকসের প্রিয় গানটি গেয়েছিলেন, ভারতীয় কোনো সঙ্গীতজ্ঞের হলিউডে সেই প্রথম প্লেব্যাক গাওয়া।
ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে।
বাংলায় গাওয়া এই গান আমেরিকায় এমনই জনপ্রিয় হয়, যুক্তরাষ্ট্র সরকার হেমন্ত মুখোপাধ্যায়কে মেরিল্যান্ড রাজ্যের বল্টিমোর শহরের সাম্মানিক নাগরিকত্ব দেয়। এরপরেও প্রায় দুই দশক ধরে অজস্র গান গেয়েছেন হেমন্ত, বলিউড যাকে শিরোপা দিয়েছিল কিং অফ মেলোডিজ। ১৯৮৯ সাল হেমন্ত মুখোপাধ্যায় কিছুদিন হলো অসুস্থ, গলা মাঝে মাঝেই বিশ্বাসঘাতকতা করে, ভেঙে যায়। সেই সময় বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় গেলেন মাইকেল মধুসূদন পুরস্কার নিতে, অসুস্থ হয়ে কলকাতায় ফিরে এলেন। সেদিনটা ২৬শে সেপ্টেম্বর, খুব ভালো মনে আছে, আমি তখন ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকায় আছি, সপরিবার আমার সহকর্মী বন্ধু সোহেল সামাদের গাড়িতে বেড়াতে বেরিয়েছি। একের পর এক হেমন্তের গান শুনে যাচ্ছি আমরা গাড়ির ক্যাসেটে, শুধুই হেমন্ত। কয়েকটা ক্যাসেট শেষ হয়ে গেল, আমরাও বাড়ি ফিরে এলাম। তাই সঙ্গে সঙ্গেই ভয়েস অফ আমেরিকার অফিস থেকে সহকর্মী রোকেয়া হায়দারের ফোন, হেমন্ত মুখোপাধ্যায় আর নেই। কি আশ্চর্য কোইন্সিডেন্স! আমরা তখনও তো হেমন্তের গানে আচ্ছন্ন, মুহ্যমান হয়ে বসে রইলাম। মাত্র ৬৯ বছর বয়সেই বিদায়ের ডাক এসে গেল।
Thank you.
পঙ্কজ চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার খেলার খবর। বিশ্বকাপ ক্রিকেটে এখন জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কা ব্যাট করছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া শুরুতে ব্যাট করে 335 রানের বিশাল একটি রান সংগ্রহ করেছে এবং সেটি তাড়া করতে নেমে এশিয়ার অন্যতম দল শ্রীলঙ্কা 15 ওভার 3 বলে 115 রান সংগ্রহ করেছিল এবং সবশেষ অবস্থাটি হচ্ছে 8 উইকেট খুইয়েছে শ্রীলঙ্কা এবং এই মাত্র আরেকটি উইকেট পড়ল 9 উইকেটে 237। এই যখন বাস্তবতা তখন আসলে ফলাফল অনেকটা নির্ধারিত হয়ে আছে এমনটা বলাই যায়। যদি খুব বেশি কাকতালীয় কিছু না ঘটে, আমরা এই খেলার বিশ্লেষণ সহ অন্যান্য বিষয় নিয়ে জানতে সংযুক্ত করে নিচ্ছি যুক্তরাজ্য থেকে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক সালাউদ্দিন সুমনকে। সালাউদ্দিন সুমন, আপনি শুনতে পাচ্ছেন? যেমনটা বলছিলাম, খেলার ফলাফল অনেকটা অনুমান করা যায়, তারপরও ক্রিকেট তো ক্রিকেটই, শেষ পর্যন্ত কিছু বলা যায় না। আপনার কি বিশ্লেষণ?
দেখুন, আসলে যে অবস্থা আছে তাতে শ্রীলঙ্কার পক্ষে বলটা যাওয়ার, আমি এই ফলটা শ্রীলঙ্কার পক্ষে নেওয়া এখন কিন্তু আর সম্ভব নয়, এটা ধারণা করাই যায়। আর যেহেতু শেষ পক্ষ অস্ট্রেলিয়া, সেখানে অতিমানবীয় কোন ইনিংস খেলার খেলতে হয়তো তারা দিবে না, বা সেই সম্ভাবনাও কিন্তু নেই। দল হিসেবে নিঃসন্দেহে শ্রীলঙ্কার চেয়ে কিন্তু অনেক এগিয়ে অস্ট্রেলিয়া, সেরা 4-1 ছিল এবং শ্রীলঙ্কার অবস্থান দেখেন সে কিন্তু অনেক নিজে বাংলাদেশের একটু উপরে।
জি, আসলে সালাউদ্দিন সুমন, এখন অবস্থাটা হচ্ছে এমন যে 47 বলে 98 রান দরকার, কিন্তু এখন যারা খেলছেন তাদের মধ্যে একজন তো নিশ্চিতভাবে বলার, তিনি খুব ভালো বল করবেন না, ব্যাট করবেন না, এমনটা ধরেই নেওয়া যায়। সেক্ষেত্রে ফলাফল অনেকটা অনুমানযোগ্য, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এমন সুন্দর একটি সূচনার পরও শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা আসলে ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন না, যেখানে ফাস্ট বোলাররা আসলে নতুন বলে বেশি সুবিধা পান, কিন্তু আমরা আজকে দেখলাম যে মধ্যম পর্যায়ে গিয়ে ফাস্ট বোলাররা উইকেট পেয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের আসলে সমস্যা কোথায়? তারা কি ধারাবাহিকতা রাখতে পারছেন না, না মিলাতে পারছেন না?
আসলে দারুণ শুরুটা খুব জরুরি, যে শুরুটা শ্রীলঙ্কা করেছিল সেটি আসলে ধরে রাখা সম্ভব হয়নি, কারণ অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু আবার নিজেদেরকে ফিরে পেয়েছেন ম্যাচের একটা পর্যায়ে গিয়ে, এবং সেই চাপটা কিন্তু তারা তৈরি করতে পেরেছিলেন বলেই শ্রীলঙ্কার আজকে এই অবস্থা। অর্থাৎ ম্যাচে আপনি দেখবেন যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে যায়, সেই জায়গাতে নিজেদের যত বেশি পক্ষে নিয়ে আসা যায় সেই কাজটি কিন্তু করেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ এক সময় ম্যাচের লাগাম কিছুটা তাদের হাত থেকে ছুটে গেল, অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু নিয়ন্ত্রিত বোলিং এ সেই জায়গায় আবার ফিরে এসেছে, অর্থাৎ শ্রীলঙ্কার উপরে চাপ সৃষ্টি করেছে। সবকিছু মিলে আসলে আধিপত্য অজিদেরই ছিল এবং শেষ পর্যন্ত হয়তো বা থাকবে।
জি, আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার এখন এই খেলা জেতার সম্ভাবনা মাত্র 1%, যেটি আসলে আইসিসি যে এক ধরনের বিশ্লেষণ করে এবং তারা ফলাফল নির্ধারিত হওয়ার আগেই এক ধরনের পরিসংখ্যান দেখান, সেখান থেকে আমরা দেখলাম আমরা রয়েছি। নিশ্চয়ই এরই মধ্যে ফলাফল হয়ে গেলে আমরা শ্রোতা আপনাদেরকে জানাবো, কিন্তু আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই, সেটি হচ্ছে আগামীকাল অর্থাৎ 16 জুন এবং 17 জুন, দুটি দিনই আমাদের শ্রোতাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল বাংলাদেশ ভারত এবং পাকিস্তান মুখোমুখি হচ্ছে এবং তার পরের দিন বাংলাদেশের খেলা রয়েছে। সব মিলিয়ে আমি জানি যে আপনি বাংলাদেশ দলের অনুশীলনে উপস্থিত ছিলেন, কি দেখলেন সেটি জানবো, তার আগে একটু আগামীকালের খেলাটি নিয়ে জানতে চাই। ভারত এবং পাকিস্তানের খেলার টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে এমন আমরা খবর জানতে পাচ্ছি এবং যুক্তরাজ্যে অনেক বেশি সংখ্যক ভারতের মানুষ রয়েছে, পাকিস্তানের মানুষ রয়েছে তথা দক্ষিণ এশিয়ার মানুষ রয়েছে, সব মিলিয়ে ওই খেলা নিয়ে কি অবস্থা দর্শক শ্রোতাদের মধ্যে যদি একটু বলেন।
আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে ভারত পাকিস্তানের দ্বৈরথ যখন হয় সেটি কয়েকটা অ্যাশেজকেও কিন্তু ছাড়িয়ে যায়, এরকম বলা হয়ে থাকে আসলে। আর এটি শুধু ভারত এবং পাকিস্তান নয়, বাংলাদেশের দর্শকদের কাছেও কিন্তু একটা আলাদা মর্যাদা পায় বা আলাদা আগ্রহের কেন্দ্রে থাকে এই ম্যাচটি। সেই জায়গা থেকে আসলে বলা যায় যে ক্রিকেটের নাম বেড়েছে স্বাভাবিকভাবেই, ইংল্যান্ডে কিন্তু প্রচুর বাংলাদেশি আছেন, পাকিস্তানি আছেন, শ্রীলঙ্কান আছেন, ভারত আছেন, সীমিত সংখ্যক আসন থাকায় কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, কারণ সবারই আগ্রহ যে মাঠে বসে খেলা দেখা এবং নিজের দলকে সমর্থন যোগানো। সেই জায়গা থেকে আসলে টিকিট গুলো হয়তো অনেকেই এখনো পর্যন্ত উচ্চ দামে কালেক্ট করার চেষ্টা করছেন, সেই জায়গায় একটা অপরচুনিটি তৈরি হয় যে কালোবাজারি বা টিকিট গুলো বাইরে ঘুরে যাওয়ার। আসলে এটা একদিক থেকে খেলার আগ্রহ, খেলা দেখার আগ্রহ বা ওই ম্যাচের ভাইবটা কতটুকু সেটিরও কিন্তু একটা বহিঃপ্রকাশ বলা যেতে পারে।
জি, আপনি ছিলেন বাংলাদেশ দলের অনুশীলনের সময়, কি দেখলেন এবং বাংলাদেশ দলে কোন ধরনের সম্ভাব্য পরিবর্তন কি আসছে এমনটা আমরা গুঞ্জন তো শুনছি?
প্রতিপক্ষ বিবেচনায় এবং মাঠ বিবেচনায় কয়েকটি পরিবর্তন আসতে পারে সেরকমই আমরা দেখেছি। আর এর মধ্যে সবচেয়ে বড় কথা যে আজকে আমরা যখন অনুশীলন দেখছিলাম তখন দেখলাম যে শর্ট বল বাংলাদেশ প্র্যাকটিস করছিল, কারণ উইন্ডিকেট প্লেয়াররা কিন্তু বেশ বল দিতে পারদর্শী, বাংলাদেশের দুর্বল জায়গায় একটাই। তো ওই জায়গাতে আরো যেটাকে শক্ত করার জন্য বাংলাদেশ কিন্তু সম্ভব খেলছিলেন, মুশফিকুর রহিমের ডান হাতে একটা বল এসে লাগে, তখন অনুশীলন শেষ করেই কিন্তু দেরি হয়ে চলে আসে এবং পরবর্তীতে আমরা খোঁজ খবর নিয়ে জানলাম যে ততটা গুরুতর নয়, তবে 12 ঘন্টা অন্তত যাওয়ার পরে জানা যাবে যে মুশফিকুর রহিম পুরোপুরি ফিট কিনা বা পরবর্তী ম্যাচের জন্য খেলতে পারবেন কিনা। একই সাথে স্বস্তির খবর সাকিব আল হাসান, তিনি কিন্তু আজ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর যে উরুদের পেশিতে টান পেয়েছিলেন সেখান থেকে কিন্তু তিনি বের হয়ে এসছেন, আজকে পরিপূর্ণ অনুশীলন তিনি করেছেন, ব্যাটিং করেছেন দীর্ঘক্ষণ, স্বস্তির জায়গা এটা। তামিম ইকবাল বলছিলেন যে ছোট মাঠ, প্রতিপক্ষ যখন উইন্ডিজ তখন এটা আমাদের ইতিবাচক হতেও পারে, কারণ তারা যখন হিট করবে তখন তাদের কাছে ছোট মাঠ বড় মাঠ কোনো বিষয় না, কিন্তু আমাদের কিন্তু এরকম বিগ হিটার নেই, সেই জায়গায় আসলে এটা কিছুটা ইতিবাচক ভাবেই দেখছে এই ম্যাচটা। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণে এর মধ্যে 4টি ম্যাচ খেলে ফেলেছে এবং আরো বাকি 5টা ম্যাচ, এর মধ্যে যে ম্যাচটা নিজের বিপক্ষে সেটিকে ধরা হচ্ছে টার্নিং পয়েন্ট হিসেবে। অর্থাৎ এই ম্যাচে যদি বাংলাদেশ নিজেদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগটা পায় বা এই ম্যাচ থেকে যদি বাংলাদেশ পয়েন্ট পায় তাহলে কিন্তু পরবর্তী সমীকরণ অর্থাৎ শেষ 4-এ যাওয়ার যে সমীকরণ সেখানে বাংলাদেশ টিকে থাকবে এবং ভালোভাবে যেতে পারবে, আর যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য বিষয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে।
জি, আপনি বলছিলেন যে পরিবর্তন আসতে পারে, সম্ভাব্য পরিবর্তনগুলো কি আপনি কিছু আন্দাজ করতে পেরেছেন অনুশীলন দেখে?
আরো একটা অনুশীলন সেশন আমাদের দেখতে হবে, তবে রুবেল হোসেনের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এখানকার উইকেটে। আসলে এ পর্যন্ত 5টা ওয়ানডে হয়েছে আন্তর্জাতিক, 5টাই হচ্ছে বিশ্বকাপের, 83 বিশ্বকাপ এখানে ম্যাচ হয়েছে মাত্র 1টি, 99 বিশ্বকাপের 2টি, আর এবারের বিশ্বকাপে রাখা হয়েছে আরো 3টি ম্যাচ, অর্থাৎ 2টি ম্যাচ হয়ে গেছে, 1টিতে বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কা পাকিস্তানের ম্যাচ, বাংলাদেশ এবং উইন্ডিজের যে 6টা ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ পূর্ণ হবে এখানে। তো এই ম্যাচ, এই ভেনুটা, টন্টনের এই ভেনুটা খুব একটা ব্যবহার হয় না, অর্থাৎ উইকেটটা অব্যবহৃত থাকে, উইকেটের সতেজ থাকে, সেই ক্ষেত্রে আসলে পেসারদের একটা সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে, যেখানে আমরা দেখেছি যে বলগুলো ক্যারি করে এবং এই বলগুলো ক্যারি করাতে পারেন রুবেল হোসেন, রুবেল হোসেনের ফিরে আসার একটা সম্ভাবনা কিন্তু এই ম্যাচে আমরা দেখছি। একই সাথে হয়তো বা ব্যাটিং অর্ডারেও 1-2টা পরিবর্তন চাইতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
সেটি কিছু অনুমান করা গেল, মিঠুন কি থাকছেন দলে নাকি মিঠুনের পরিবর্তে আমরা লিটন দাস বা অন্য কাউকে দেখব এমন কোন সম্ভাবনার গুঞ্জন শুনতে পেয়েছেন?
আসলে মিঠুন কিন্তু প্রথম 2 ম্যাচে দলের প্রয়োজন মেটাতেই খেলেছেন, তার কিন্তু আহামরি আমরা যদি চিন্তা করি যে যেমন ভালো প্রথম করতে পারেননি সেটা কিন্তু না, দলের প্রয়োজন মেটানোর জন্য প্রথম 2 ম্যাচ খেলেছেন, শেষ ম্যাচটিতে ইংল্যান্ডের বিপক্ষে হয়তো ব্যাট লাগতেই পারে, সেক্ষেত্রে আসলে পরিবর্তন হুট করে আনবেন কিনা এটা বলা কষ্টকর। তবে সাব্বির রহমান কিন্তু একটা ম্যাচ ডিমান্ড করে, তবে মোসাদ্দেকের দিকে যদি আপনি তাকান তিনি কিন্তু ব্যাটিং এবং বোলিং দুই দিকেই কিন্তু দলকে সমানভাবে মেলে ধরছেন, সমানভাবে উদ্ধার করে দিচ্ছেন। এই ক্ষেত্রে আসলে উইন্ডিজের শেষ মুহূর্তে হয়তো উইকেটের বিবেচনায় একটা সিদ্ধান্তে বাংলাদেশ পৌঁছবে, সেটা হয়তো আগামীকালও একটা ধারণা পাওয়া যেতে পারে, কমপ্লিট ধারণা। তবে 1-2টি পরিবর্তন যে আসছে, কারণ টানা 2টি ম্যাচ বাংলাদেশ হেরে গিয়েছে, 1টি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড, এই ম্যাচে আসলে 2-2 ম্যাচ বলা হচ্ছে, সেই ক্ষেত্রে পরিবর্তন আসতেই পারে।
সালাউদ্দিন সুমন, আমরা বরাবরের মতো দেখতে পেয়েছি যে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল বিশ্বকাপে গিয়ে ভালো করতে পারছেন না, তার কাঙ্ক্ষিত খেলাটি তিনি খেলতে পারছেন না এবং এটি নিয়ে সমালোচনা হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক বলেছেন বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটসম্যান তামিম ইকবাল, কিন্তু তিনি পারছেন না, এটি নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া কি পাওয়া গেছে দল ম্যানেজমেন্টের কাছ থেকে?
আজকেই কিন্তু তামিম ইকবাল এসেছিলেন প্রেস কনফারেন্সে, তিনি বলছিলেন যে আসলে ব্যাটিং এর যে গ্রাফটা থাকে প্রথম 10 ওভার উনি খুব ধীরে সুস্থে খেলেন এবং প্রথম 2টি ম্যাচে সেই 10 ওভার পার করার পরে উনি আউট হয়েছেন, উনি পুরো দায়টা নিজের দিকেই নিচ্ছেন। উনি প্রত্যাশা করছেন যে পরবর্তী ম্যাচে আর সেই ভুলটা হবে না, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন এবং এই 8 তারিখের ম্যাচের পর থেকে তার যে অনুশীলন প্রস্তুতি দেখেছি আমরা সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো খেলার খবর এখানেই শেষ করছি,
ধন্যবাদ আপনাকেও।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিদুল ইসলাম। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলছেন যে তাঁর দেশ পরমাণু চুক্তির সব শর্ত পুরোপুরি মানবে না, অংশ তো মানবে, যদি না অন্যান্য বিশ্ব শক্তি এই চুক্তি সম্পর্কে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। ওদিকে ব্রিটেনের একটি প্রখ্যাত পত্রিকা জানিয়েছে, লন্ডনের একটি পাড়ায় বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে রাখার অভিযোগে ইরানি সরকারের সঙ্গে সম্পৃক্ত লোকজনকে আটক করা হয়েছে। দি ডেইলি টেলিগ্রাফ পত্রিকা লিখছে, লন্ডনের পুলিশ 2015 সালে লেবাননি জঙ্গি গোষ্ঠী হেজবুল্লার সঙ্গে সম্পৃক্ত সম্পদে হানা দিয়ে বরফ রাখার হাজার হাজার ব্যাগে অ্যামোনিয়াম নাইট্রেট আটক করে, যা কিনা বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়। এই প্রতিবেদন সম্পর্কে ব্রিটিশ সরকার কোনো রকম প্রতিক্রিয়া প্রকাশ না করলেও বিশ্লেষকরা বলছেন যে 4 বছর আগেকার এই ঘটনা এটাই প্রমাণ করছে যে ইরান তার পক্ষে অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে হস্তক্ষেপ করতে পারছে। হংকং সরকার বিচারের জন্য সেখানকার নাগরিকদের চীনে পাঠানোর বিষয়ে সংসদীয় প্রস্তাব স্থগিত করেছে। এই প্রস্তাব সেখানে ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হয়। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম আজ বলেছেন যে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করার আগে সরকার এই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেবে না। ওই হস্তান্তরণ প্রস্তাবে সন্দেহভাজন অপরাধীদের মূল চীনা ভূখণ্ডে পাঠানোর বিধান রয়েছে। চীনে পাঠানোর সম্ভাবনা হংকংয়ের ব্যবসায়ী গোষ্ঠী থেকে শুরু করে আইনের লোকজন এবং গণতান্ত্রিক দলগুলো সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে আতঙ্কিত করেছে। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কর্মীরা বলছেন যে আজ মোগাদিশোর ব্যস্ত রাস্তায় অন্তত 10 জন নিহত এবং আরও 23 জন আহত হয়েছে। গাড়ি বোমাটি সংসদের কাছে মাকা আল মোকাররমা রাস্তায় বিস্ফোরিত হয় যখন নিরাপত্তা বাহিনী গাড়িটি থামিয়ে তল্লাশির চেষ্টা করছিল। জঙ্গি গোষ্ঠী আল শাবাব তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় স্বীকার করে। আক্রমণের পরপরই নিরাপত্তা কর্মকর্তা আদেল মোহাম্মদ বলেন যে সতর্ক বার্তা অমান্য করে গাড়িটি নিরাপত্তা বেষ্টনী ভেদ করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। তিনি বলেন ওই নিরাপত্তা চৌকিটি পাহারা দিচ্ছিল প্রেসিডেন্টের সুরক্ষা বাহিনী। আরেকটি পৃথক ঘটনায় মোগাদিশু বিমানবন্দরের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন যে বিমানবন্দরের তল্লাশি চৌকিতে সৈন্যরা গাড়িটি থামায় এবং বিস্ফোরণের আগেই চালককে আটক করে। দুজন ইরাকি কর্মকর্তা বলছেন যে যুক্তরাষ্ট্র ইরাককে ইরান থেকে বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য নিষেধাজ্ঞায় আরও 90 দিনের ছাড় দিয়েছে। ইরাকের একজন কর্মকর্তা আজ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলছেন যে গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির মধ্যে টেলিফোন আলাপে এই ছাড়ের কথা জানানো হয়। আরও একজন কর্মকর্তা এই ছাড়ের সত্যতা স্বীকার করেছেন, যা কিনা 19 জুন থেকে শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী প্যাট শানাহান বলেছেন ওমান উপসাগরে গতকাল ভোরবেলা তেলের 2টি ট্যাঙ্কারের উপর আক্রমণের পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করছে। শানাহান গতকাল বলেন পরিস্থিতির অবনতি ঘটলে আমাদের আপদকালীন পরিকল্পনা থাকা উচিত, কিন্তু এরকম এক আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমাদের প্রতি সমর্থনকে সম্প্রসারিত করা উচিত।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্রাঙ্কলিন, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি তাওহিদুল ইসলাম
আর আমি আনিস আহমেদ,
আমরা দুজনই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.